ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন সোমবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে সোমবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রভাষা হিসেবেই বহাল থাকছে, এ সম্পর্কে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে 28 বছর আগে করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর ইসলামই বাংলাদেশে রাষ্ট্রধর্ম থাকছে।
বাংলাদেশের দুই মন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গ,
কেন্দ্রপ্রাপ্ত দুই মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা সিদ্ধান্ত নেবেন।
ভারতে রোটা ভাইরাস টিকাদান কর্মসূচি প্রসঙ্গে সংবাদদাতার রিপোর্ট।
ভারতে প্রতি বছর প্রায় 1 লক্ষ শিশুর মৃত্যু হয় শুধুমাত্র পেটের অসুখেই।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে 28 বছর আগে করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দেবার পর ইসলামই বাংলাদেশের রাষ্ট্রধর্ম থাকছে, এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার রিট আবেদনটি হাইকোর্টের 3 সদস্যের বর্ধিত বেঞ্চে শুনানির জন্য উত্থাপিত হলে আদালত এক আদেশে রিট আবেদনকারীদের এ ধরনের রিট করার অধিকার না থাকায় আবেদনটি খারিজ করে দেয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বলেন, তবে আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, রায়ের পূর্ণ বিবরণ পাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, 1988 সালে তদানীন্তন রাষ্ট্রপতি HM এরশাদের শাসনামলে সংবিধানের 8ম সংশোধনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে সাংবিধানিক মর্যাদা দেয়া হয়। তবে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে 28 বছর আগে দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি রিট আবেদন করেন। এদিকে রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রাখার দাবিতে সোমবার দেশব্যাপী হরতাল পালন করেছে জামাতে ইসলামী।
বাংলাদেশে দুজন মন্ত্রী সম্প্রতি আদালতে দোষী সাব্যস্ত হলেও পদত্যাগ করেননি। তারা বলছেন আদালতের পূর্ণাঙ্গ রায় পাবার পরই সিদ্ধান্ত নেবেন তারা। রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আকম ও মুজাম্মেল হক এখনো দুটা নাই, তারা কি পদত্যাগ করবেন নাকি পদত্যাগ না করলেও চলবে? রোববার দুপুর থেকে সোমবার সকাল 10:30 পর্যন্ত তারা দারুণভাবে পেরেশানিতে ছিলেন। এই পেরেশানির অন্যতম কারণ মন্ত্রিসভার বৈঠক। সোমবার 11টায় বসে মন্ত্রিসভার বৈঠক, এই বৈঠকে তারা যোগ দেবেন, এই যখন অবস্থা তখন তারা শীর্ষ পর্যায়ের মনোভাব জানার চেষ্টা করেন, স্পষ্ট কোনো জবাব না আসায় তারা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠকে তাদের নিয়ে কোনো কথা হয়নি। তবে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আজা হলেও শপথ ভঙ্গ হয়নি, তবে বিষয় সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনার বিষয়।
কোনো ব্যাপার নাই, পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নাই, ব্যক্তিগত বিবেচনার ব্যাপার।
সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন, শপথ ভঙ্গ হয়নি এটা ঠিক, তবে আইন ভঙ্গ হয়েছে।
সর্বোচ্চ আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা সিদ্ধান্ত নেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে স্বর্ণ শিল্পের ধর্মঘট এবং সংশ্লিষ্ট অচলাবস্থা নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
গত 2 মার্চ থেকে সারা ভারতের স্বর্ণশিল্পীরা যে ধর্মঘট শুরু করেছেন তা মেটবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্বর্ণশিল্পীদের একাংশ অবশ্য গত সপ্তাহে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন 2 দিনের জন্য, কিন্তু তারপরেই তারা আবারও লাগাতার ধর্মঘটে যোগ দিয়েছেন। স্বর্ণকারদের দাবি, গত বাজেটে যে অলংকার উৎপাদনের ওপর 1% উৎপাদন শুল্ক বসানো হয়েছে তা প্রত্যাহার করতে হবে, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন কর প্রত্যাহারের প্রশ্নই নেই। তবে কর আদায়ের রীতি পদ্ধতি নিয়ে স্বর্ণশিল্পীরা যেন হয়রান না হন সেদিকে সরকার নজর রাখবে। কিন্তু স্বর্ণশিল্পীরাও কর প্রত্যাহারের দাবিতে অনড়। জেটলি বলেন, স্বর্ণালঙ্কারের মতো দামি বিলাস সামগ্রী কোনো কর ছাড়াই বিক্রি হয়ে চলেছে, এটাই তো অন্যায়। তবে সরকার এ বিষয়ে 3 সদস্যের যে কমিটি গঠন করেছে তার কাছে স্বর্ণশিল্পীরা নিজেদের অভিমত ব্যক্ত করতেই পারেন বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী গৌতম গুপ্ত। ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে বিশ্বের অন্যান্য খবর। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে খ্রিস্টানদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত 70 জন নিহত হবার পর সেদেশে শোক পালন করা হচ্ছে। হাসপাতাল কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে 30 জন শিশু রয়েছে। একটি ব্যস্ত পার্কে ওই বিস্ফোরণ ঘটে যাতে 300-এরও বেশি সংখ্যক মানুষ আহত হয়। নিহতদের অনেকেই সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ওই পার্কে ইস্টার পালন করছিলেন। একজন সেনা মুখপাত্র বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলো প্রাথমিক আলামতের ভিত্তিতে প্রাদেশিক রাজধানী এবং আরও দুটি শহরে কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসী এবং সহযোগীকে গ্রেপ্তার করেছে। তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ব্রাসেলসের ফেডারেল কৌঁসুলিরা বলেছেন, তারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের পর গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানীতে বোমা হামলায় অন্তত 35 ব্যক্তি নিহত হয়, যার মধ্যে 4 জন আমেরিকান নাগরিক রয়েছেন। দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চতুর্থ এক ব্যক্তিকে আটক করা হয়েছিল, তবে তাকে রবিবার ছেড়ে দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে ইয়াসিন এ, মোহাম্মদ বি এবং আবু বকর ও। আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কৌশলীরা এটা সরাসরি বলেননি যে ওইসব সন্দেহভাজন গত সপ্তাহের হামলায় জড়িত ছিলেন কি না। সিরিয়ার সেনাবাহিনী বলছে, পালমিরার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে বৃহত্তর অভিযান শুরু করার ভিত্তি হিসেবে কাজ করবে। দেশটির অতীত সংরক্ষণ বিষয়ক প্রধান বলেছেন, প্রাচীন নিদর্শনগুলো জঙ্গি অভিযান সত্ত্বেও টিকে থাকার কারণে এখন আরও বেশি গুরুত্ব বহন করবে। সিরিয়াপন্থী বাহিনী রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় 10 মাস পর ইসলামিক স্টেটের কাছ থেকে পালমিরার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিরা পালমিরায় প্রায় 2000 বছর পুরনো কিছু সৌধ ধ্বংস করে দেয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ওই অভিযানে 400 জঙ্গি নিহত এবং 180-এর বেশি সরকারপন্থী সৈন্য নিহত হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ একে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন। ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের সাথে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে, আটক 9 জন সৌদির বিনিময়ে তারা 109 জন ইয়েমেনিকে মুক্তি দিয়েছে। ওই বিবৃতিতে আটক সৌদিরা কোথায় কিভাবে আটক ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে বলা হয়েছে ইয়েমেনিদের সৌদি সীমান্তের কাছে আটক রাখা হয়েছিল। শিয়া হুথি বিদ্রোহীরা 2014 সালের সেপ্টেম্বর মাসে রাজধানী সানা দখল করে, 2015 সালের মার্চ মাসে দক্ষিণের বন্দরনগরী এডেন দখল করে। প্রেসিডেন্ট আবু রাবু মনসুর তখন সৌদি আরব পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচনের ব্যস্ততা কমে আসলেও রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়ে উঠছে। ডেমোক্রেটিক দলের অগ্রগামী প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সের কাছে 3টি রাজ্যে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ওয়াশিংটন, হাওয়াই এবং অ্যালাস্কা। তা সত্ত্বেও হিলারি যে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন তা খুব একটা কমানো যায়নি। তিনি প্রায় 300 ডেলিগেটের সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তবে বার্নি স্যান্ডার্সের সর্বসাম্প্রতিক বিজয় তার প্রচারণাকে যথেষ্ট সমর্থন দিয়েছে, যার ভিত্তিতে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি বিজয়ের পথ দেখতে পাচ্ছেন। 5ই এপ্রিল উইসকনসিন এবং 9ই এপ্রিল ওয়াইওমিংয়ে ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ভারতে প্রতিবছর হাজার হাজার শিশুর মৃত্যু হয় পেটের অসুখে। দেশের কেন্দ্রীয় সরকার রোটা ভাইরাস টিকাদান কর্মসূচি শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ভারতে প্রতিবছর প্রায় 1 লক্ষ শিশুর মৃত্যু হয় শুধুমাত্র পেটের অসুখেই। এই পরিস্থিতির মোকাবিলায় রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি চালু করল ভারতের কেন্দ্রীয় সরকার। ইউআইপি কর্মসূচির অধীনে এই টিকাকরণ কর্মসূচি চালু করলেন দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এ উদ্বোধন করে তিনি বলেছেন, দেশের রোগ থেকে মুক্তির প্রশ্নে এটি ঐতিহাসিক মুহূর্ত ও অনুকরণীয় পদক্ষেপ, ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ, আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নতুন এক রিপোর্টে সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় গত কয়েক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও শিশুদের মধ্যে পুষ্টি সংকট এবং স্থূলতার হার বাড়ছে। তারা শিশুদের ফাস্ট ফুড এবং সোডা জাতীয় পানীয় গ্রহণের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1.5 1.5 7.5 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজোড়া সন্ত্রাসী কর্মকাণ্ড আর্থসামাজিক ক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তা নিয়েই আমরা কথা বলি বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড নিবাসী ডক্টর হাসান ইমামের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
বিশ্বজোড়া এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান বার্নার্ডিনোতে হলো, প্যারিসে ঘটলো, ব্রাসেলসও হলো, অনেক লোক মারা গেলেন। এই গতকালকেই মাত্র পাকিস্তানের লাহোরে 65 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং জখম হয়েছেন বিপুল সংখ্যক লোক। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বিশ্বজুড়ে আর্থসামাজিক জীবনের ওপরে কীরকম প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন?
এই বিশৃঙ্খলা তো ব্যাপক, সেটা আপনি তো বুঝতেই পারছেন, এবং এর সূত্র ধর্মীয় প্রেজুডিস যেটাকে বলে আর কি, তার থেকে শুরু হয়েছে। এখন এর সমাধান সাহস হবে না, কারণ একটা সমাজের ভিতরে এই ধরনের দুর্ঘটনা ঘটানোর প্রবণতা ভীষণভাবে গেছে গেছে, এবং সেই সমস্যাগুলো দূরীভূতকরণে করা খুবই মুশকিল। কারণ মানুষের চৈত্র যদি যখন এর প্রভাব পড়ে যায়, তার ছাপ সহসা যায় না। আমার মনে হয় না যে মধ্য প্রাচ্যের এই সমস্যার সমাধান সহসা হবে। আপনি যদি ইতিহাস লক্ষ্য করেন, প্রোটেস্ট্যান্ট এবং রোমান ক্যাথলিকদের যে যুদ্ধ, রোমান ক্যাথলিসিজমের অন্ধকার যুগের পরে 16 শতাব্দীতে এটা শুরু হয় মার্টিন লুথারের থিসিস নিয়ে, এবং তারপরে একটা 30 ইয়ার্স ওয়ার বলে দারুণ রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে ইউরোপ আস্তে আস্তে বেড়েছে, এবং তার 19 শতাব্দীর আগে পর্যন্ত সম্পূর্ণ সংহত হতে পারেনি ইউরোপ। অতএব আমার মনে হয় যে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের এই সমস্যা, এই ডিভাইডটা আমাদের বর্তমানকালে সুন্নি শিয়া সমস্যার মতো, দুই দলই প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক, তারা দুই দলই ক্রিশ্চিয়ান, এখানে শিয়া সুন্নি দুই দলই মুসলমান, কিন্তু এর যে বিবাদ এবং বিভেদ এটা ব্যাপক এবং কোনো র্যাশনাল ডেফিনিশন নাই বলে আমি মনে হয়।
জি, আপনি এই যে রিলিজিয়াস প্রেজুডিসের কথা বললেন, ধর্মীয় এই কারণটি কি একমাত্র একক হেতু, না এটা ছাড়া অর্থনৈতিক অর্থনীতি সংশ্লিষ্ট কারণও এর পিছনে?
যারা অংশগ্রহণ করছে এই সে তাদের জন্য এটা শুধু ধর্ম না। যেমন টম ফ্রিডম্যানের কথা হচ্ছে সম্প্রতি বলেছে যে লক্ষ্য করুন যে কারা এই ধরনের কাজ করছে, তরুণ পুরুষ এবং যাদের কোনো সামাজিক অবস্থান নাই, তাদের চাকরি নাই এবং নারী সংসর্গ নাই।
আমি আপনাকে এই ঠিক এই স্তরেই একটু থামাচ্ছি। দ্যাট সেড, এটাকে কি যুক্তি হিসেবে উপস্থাপন করা যায়, আপনি যেটা বলছেন অর্থনৈতিক কারণ?
অর্থনৈতিক কারণে যদি সমাধানটা হয়, অ্যাসিমিলেশন যদি ইউরোপে হয় আর কি, হতে পারে যদি হয়, তাহলে এর আংশিক সমাধান হবে। কারণ এই তখন এই যে তরুণ সমাজ যেভাবে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বিপন্ন করে 5,000 মাইল দূরে যে যুদ্ধ করতে যায়, সেটা কিছুটা বন্ধ হবে। কিন্তু মৌলবিভাগ যেটা, সেটা হচ্ছে ওই শিয়া সুন্নি, এর সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, এবং বিশ্বাসকে দূরীভূত করা ভীষণ মুশকিল।
আমরা জানি এক হিসেবে দেখা যাচ্ছে যে পশ্চিম ইউরোপে মুসলিম জনগোষ্ঠী প্রায় 1.5 কোটির মতো, তো এই 1.5 কোটি মানুষের আর্থসামাজিক জীবন যে বিপর্যস্ত হচ্ছে শুধু তাই না, গোটা পশ্চিম ইউরোপেরই অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি যে বেলজিয়ামের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ ব্যাহত হচ্ছে, অন্যান্য জায়গাতেও তাই হচ্ছে,
হতে পারে।
জি, তো এই এটা এটার প্রতিকার কি?
প্রতিকার সহসা এর প্রতিকার নাই, কারণ এই এই সমস্যা দূরীভূত করতে হলে যে ধরনের ব্যবস্থা বর্তমানে নেওয়া হচ্ছে তাতে এই সমস্যাটি আরো ঘনীভূত হবে, কারণ ইউরোপের অর্থনৈতিক অগ্রগতি টলটলায়মান, 1.8% বছরে এরা বাড়ছে। তা যদি হয় তাহলে এসব দেশের পক্ষে ইমিগ্রান্ট তরুণ সমাজকে বিশেষ সুবিধা দেওয়ার এদের পক্ষে সম্ভব না। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে বেলজিয়ামের মতো একটা ভদ্র সভ্য দেশে চরমবাদী দক্ষিণপন্থীরা আন্দোলন শুরু করেছে, এবং শুধু বেলজিয়ামেই না, সেটা জার্মানিতে আছে। কি আশ্চর্যের কথা, ডেনমার্ক, সুইডেনের মতো একটা উন্নত নৈতিক দেশ, সেখানে এগুলো শুরু হয়েছে। অতএব আমার মনে হয় না যে রাষ্ট্রের কাছ থেকে বিশেষ সাহায্য পাওয়া যাবে এই সমস্যার সমাধানে।
না, বিশেষ কোনো সম্প্রদায় বা বিশেষ কোনো গোষ্ঠীর ওপরে, গোত্রের ওপরে দোষারোপ না করেও বলা যায় যে এতে করে ক্ষতিগ্রস্ত সারা বিশ্বই হচ্ছে, ওই সম্প্রদায়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে,
ওই সম্প্রদায়ের লোকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর এখনই কথা উঠেছে যে জেরুজালেমে যেমন মুসলিম অঞ্চলগুলো ওয়াল অফ করে দেয়া, এখানে ওই যে ম্যালিনবেক, শারবেক, এই সমস্ত দুটি উপকণ্ঠ, সেটাও এই ওয়াল অফ করে দেয়া, যাতে করে এরা অন্যদিকে যেতে না পারে।
বিশ্বের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, এই বর্ধিত সংখ্যক জনগোষ্ঠীর জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, সেরকম একটা পর্যায়ে অর্থনীতি যদি এভাবে বিঘ্নিত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ তো অত্যন্ত সংকটাপন্ন, তাই না?
কোনো সন্দেহ নেই, এবং যারা এই জিনিসটা চালিয়ে যাচ্ছে আর কি, মধ্যপ্রাচ্যের মুসলিম রিভলিউশনের নেতৃত্ব দেয়, তারা এগুলো চিন্তা করে না।
মুসলিম রিভলিউশনের নামে যারা এগুলো,
হ্যাঁ, যারা এগুলো করে, যেমন এই বাগদাদে, তারা চিন্তা করে যে আমাদের ক্যালিফেট বসাতে হবে, এবং তার জন্য যে ক্ষয়ক্ষতি হোক না কেন, সেগুলো সব কোলাটারাল ড্যামেজ,
এবং তাদের নিজেদেরও তো ক্ষতি হচ্ছে,
হচ্ছে, কিন্তু তারা ধরে নিয়েছে স্বর্গে যাচ্ছে।
ডক্টর হাসান ইমাম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। বিষয়: ব্রাসেলস, লাহোর এবং অন্যত্র সন্ত্রাসী তৎপরতা এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে আগামী বুধবারের হ্যালো ওয়াশিংটনে। অনুষ্ঠানে যোগ দেবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আপনাদের সবার আমন্ত্রণ রইল। এবারে বিজ্ঞান জগৎ। প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন জিকা ভাইরাস সম্পর্কে। যত তারা জানতে পারছেন ততই এই ভাইরাসটি ভয়ঙ্কর হয়ে উঠছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
বিজ্ঞানীদের করা গবেষণায় দেখা গেছে, মশাবাহিত রোগ জিকা ভাইরাসে আক্রান্ত হলে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে সংক্রমণ হয় এবং তা অবশ হয়ে যেতে পারে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ভাইরাসে আক্রান্ত মায়ের গর্ভের শিশুরা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, জিকা ভাইরাস গর্ভের শিশুর ক্রমবর্ধমান মস্তিষ্কের প্রতিটি কোষ ধ্বংস করে দেয়। ব্রাজিলে জিকা ভাইরাসে আক্রান্ত কয়েকজন গর্ভবতী মহিলাদের নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, এদের মধ্যে 29% গর্ভের শিশুর মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডাক্তার অ্যান্থনি ফাউচি এ সম্পর্কে বলেছেন,
lesser degrees of more subtle abnormalities that may not be picked up on Doppler ultrasound. So I think that the actual incidence of deleterious effects on the fetus is
তিনি বললেন, গর্ভের শিশুর মধ্যে অস্বাভাবিকতার হার আরো বেশি হবার সম্ভাবনা রয়েছে। এমনকি যে শিশুদের দেখতে স্বাভাবিক মনে হয় তাদের মধ্যে দৃষ্টিহীনতা, কানে শুনতে না পারা, কথা বলতে না পারা, এমনকি তারা স্বল্প বুদ্ধিসম্পন্নও হতে পারে। এ মুহূর্তে এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কৃত হয়নি, তবে এখনও গবেষণার কাজ চলছে। এবং বলা হচ্ছে একটি প্রতিষেধক পেতে আরও 2-3 বছর লাগতে পারে। তাই ডক্টর অ্যান্থনি ফাউচি বলেছেন, এই ভাইরাস থেকে বাঁচতে হলে প্রতিরোধী হচ্ছে শক্ত হাতিয়ার। তিনি বললেন, মশা নিধন কর্মসূচি জোরদার করতে হবে। সংক্রমিত এলাকাগুলোয় ব্যক্তি পর্যায়ে মশা বিতারক ক্রিম লোশন ব্যবহার করতে হবে, বাড়ির আশেপাশে জলাবদ্ধতা দূর করতে হবে। তাছাড়াও গর্ভবতী মহিলা এবং গর্ভধারণের সম্ভাবনা রয়েছে এমন মহিলাদের সেসব স্থান এড়িয়ে চলতে হবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
ইরাক, সিরিয়া ও লিবিয়ায় দায়েশ গোষ্ঠীর দখলিত এলাকায় জঙ্গি দলের নানা ধর্মীয় এবং জাতিগোষ্ঠী গ্রুপের সদস্যদের প্রতি ধর্ষণ, দাসত্ব, মন্থর প্রক্রিয়ায় হত্যা, মস্তকচ্ছেদ এবং লুণ্ঠনের মতো নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দায়েশ গোষ্ঠীকে গণহত্যার জন্য দায়ী বলে ঘোষণা করেছেন। আরবির প্রতিশব্দ ব্যবহার করে পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, তার কথায়, দায়েশ গোষ্ঠী তাদের দখলিত এলাকায় ইয়াজিদিস, খ্রিস্টান এবং শিয়া মুসলমান সহ নানা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী। দায়েশ গোষ্ঠী তাদের স্বঘোষিত দাবি, চিন্তাধারা, তাদের কার্যকলাপ, তারা যা বিশ্বাস করে, যা বলে বা করে, এসবের ভিত্তিতেই গণহত্যা চালিয়েছে। এছাড়াও দায়েশ গোষ্ঠী মানবতার বিরুদ্ধে অপরাধ, একই গ্রুপের জাতিগোষ্ঠীর সদস্যদের নিশ্চিহ্ন করে ফেলা এবং কোনো কোনো ক্ষেত্রে সুন্নি মুসলমান, কুর্দি এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। অন্যান্য দৃষ্টান্তস্বরূপ পররাষ্ট্রমন্ত্রী কেরি খোচো শহরে ইয়েজিদি পুরুষ ও বয়স্কা মহিলাদের নিধনের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি ইরাকে খ্রিস্টান এবং লিবিয়ায় কপ্টিক এবং ইথিওপীয় খ্রিস্টানদের প্রাণদণ্ড, মসুল ও তালাফারে শিয়া তুর্কম্যান ও শবাকদের হত্যাকাণ্ড, বাড়ির সবার উপস্থিতিতে শিয়া তুর্কম্যান মহিলাদের ধর্ষণ এবং খ্রিস্টান ও ইয়েজিদি মহিলা ও মেয়েদের যৌন দাসত্বের কথা উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, তার কথায়, দায়েশ গোষ্ঠী খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টানদের, ইয়েজিদি হওয়ার কারণে ইয়েজিদিদের এবং শিয়া হওয়ার কারণে শিয়া মুসলমানদের হত্যা করেছে। তাদের বিশ্বজনীন ধারণা, যারা তাদের অন্যায় মতাদর্শের বিরোধিতা করবে তাদের নিশ্চিহ্ন করে ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, চূড়ান্তভাবে স্বতন্ত্র তদন্ত এবং যোগ্য একটি আদালত মার্ফত আইনি নির্ধারণী প্রক্রিয়ায় যা ঘটেছে তা প্রকাশ করা এবং যারা দায়ী তাদের অভিযুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পার্শ্বিক নিষ্ঠুরতার বিশ্লেষণ এবং দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান তৎপরতাকে কঠোরভাবে সমর্থন জানাবে। পররাষ্ট্রমন্ত্রী কেরি দায়েশ গোষ্ঠীর অপরাধের উল্লেখ করার প্রয়োজনীয়তার উপরে জোর দেন এবং বলেন, করণীয় কাজটি হচ্ছে এদের পার্শ্বিক হত্যাযজ্ঞ থামানো। এর জন্য প্রয়োজন এদেশে এবং সরাসরিভাবে সম্পৃক্ত দেশগুলির মধ্যে একতা, গণহত্যা ও জাতিগোষ্ঠী দলগুলিকে নিশ্চিহ্ন করার বিরুদ্ধে অবস্থান এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বিষয়ে সারা বিশ্বজুড়ে মননশীল জনগোষ্ঠীর সোচ্চার হওয়ার মতো কঠিন এক দৃঢ় সংকল্প।
এতক্ষণ আপনারা সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে রয়েছে আপনাদের চিঠিপত্র এবং মন্তব্য সম্বলিত অনুষ্ঠান মিতালি। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন মোহাম্মদ আলিফউদ্দিন, গ্রাম রামদাস ডাক বড়বাড়ি লালমনিরহাট থেকে। ছোট্ট ইমেল পাঠিয়েছেন, লিখেছেন, আপনাদের ক্যালেন্ডারের মূল্য কত এবং কোথা থেকে সেই ক্যালেন্ডার সংগ্রহ করা যাবে জানাবেন, তবে সেই সঙ্গে একটি ফাইল অ্যাটাচ করে পাঠিয়েছেন। ভাই আলিফ, আমাদের আলিফউদ্দিন, আমাদের ঠিকানায় আপনার ঠিকানা তো পাঠিয়েছেন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠিয়ে দিব, এর জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। আর সেই সঙ্গে বলছি, যেই অ্যাটাচমেন্টটি পাঠিয়েছেন সেটা কিন্তু খোলা সম্ভব হয়নি, খোলা সম্ভব হয়েছে তবে জিবারিশ এসেছে। এর আগের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানেও আপনাদের অনেকবার বলেছি যে আপনারা যখন ফাইলটি সেভ করবেন ইউনিকোডে সেভ করবেন, অথবা আপনি তো বেশ সুন্দর ইমেলের মধ্যেই বাংলা লিখেছেন, বিস্তারিতভাবে সেখানেই লিখুন, আমরা পড়তে পারব এবং পরবর্তীতে আপনার চিঠির বিস্তারিত জবাব দেব। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন, নাম দেখতে পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি, সাইফুল ইসলাম থান্ডার পাঠিয়েছেন, নওপাড়া দুর্গাপুর রাজশাহী থেকে পাঠিয়েছেন, এবং আপনি চমৎকার একটি গল্প লিখে পাঠিয়েছেন। তবে এত বড় গল্পটি তো পড়ে শোনাতে পারছি না শ্রোতাবন্ধুদের, তবে গল্পটি কিন্তু চমৎকার। আপনার ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন মোসাম্মদ আশামণি, শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ, কামাত আঙ্গারিয়া হাসপাতাল রোড, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম থেকে। লিখেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের বিশেষ শুভেচ্ছা জানবেন। অতঃপর আমার অনুরোধ, সম্ভব হলে ভয়েস অফ আমেরিকার একজন নতুন শ্রোতা হিসেবে আমার জন্য একখানা ক্যালেন্ডার পাঠিয়ে আনন্দিত এবং উৎসাহিত করবেন। হ্যাঁ ভাই আশামণি, নিশ্চয়ই, যদিও স্বাধীনতা দিবস পার হয়ে গেছে, তবে স্বাধীনতার মাসে শুভেচ্ছা তো জানানো যেতেই পারে, তাই না? আর হ্যাঁ, আপনার ঠিকানায় ক্যালেন্ডার অবশ্যই পাঠানোর ব্যবস্থা করব। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আহসানুল হক।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে খ্রিস্টানদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত 70 জন নিহত হবার পর সেদেশে শোক পালন করা হচ্ছে। হাসপাতাল কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে 30 জন শিশু রয়েছে। একটি ব্যস্ত পার্কে ওই বিস্ফোরণ ঘটে যাতে 300 বেশি সংখ্যক মানুষ আহত হয়। নিহতদের অনেকেই সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, যারা ওই পার্কে ইস্টার পালন করছিলেন। একজন সেনা মুখপাত্র বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলো প্রাথমিক আলামতের ভিত্তিতে প্রাদেশিক রাজধানী এবং আরও দুটি শহরে কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসী এবং সহযোগীকে গ্রেপ্তার করেছে। তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ব্রাসেলসের ফেডারেল কৌঁসুলিরা বলেছেন, তারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের পর গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানীতে বোমা হামলায় অন্তত 35 ব্যক্তি নিহত হয়, যার মধ্যে 4 জন আমেরিকান নাগরিক রয়েছেন। দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চতুর্থ এক ব্যক্তিকে আটক করা হয়েছিল, তবে তাকে রবিবার ছেড়ে দেয়া হয়। সিরিয়ার সেনাবাহিনী বলছে, পালমিরার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে বৃহত্তর অভিযান শুরু করার ভিত্তি হিসেবে কাজ করবে। দেশটির অতীত সংরক্ষণ বিষয়ক প্রধান বলেছেন, প্রাচীন নিদর্শনগুলো জঙ্গি অভিযান সত্ত্বেও টিকে থাকার কারণে এখন আরও বেশি গুরুত্ব বহন করবে। সিরিয়াপন্থী বাহিনী রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় 10 মাস পর ইসলামিক স্টেটের কাছ থেকে পালমিরার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিরা পালমিরায় প্রায় 2000 বছর পুরনো কিছু সৌধ ধ্বংস করে দেয়। ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের সাথে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে, আটক 9 জন সৌদির বিনিময়ে তারা 109 জন ইয়েমেনিকে মুক্তি দিয়েছে। ওই বিবৃতিতে আটক সৌদিরা কোথায় কিভাবে আটক ছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে, ইয়েমেনিদের সৌদি সীমান্তের কাছে আটক রাখা হয়েছিল। শিয়া হুথি বিদ্রোহীরা 2014 সালের সেপ্টেম্বর মাসে রাজধানী সানা দখল করে নেয়। 2015 সালের মার্চ মাসে দক্ষিণের বন্দরনগরী এইডেন দখল করে। প্রেসিডেন্ট রাবু মনসুর তখন সৌদি আরব পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচনের ব্যস্ততা কমে আসলেও রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়ে উঠছে। ডেমোক্রেটিক দলের অগ্রগামী প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সের কাছে 3টি রাজ্যে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ওয়াশিংটন, হাওয়াই এবং আলাস্কা। ভারতের দিল্লিতে টি-20 বিশ্বকাপের আজকের খেলায় শ্রীলঙ্কার 120 রানের জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত 10 ওভারে 64 রান করেছে 1 উইকেট হারিয়ে। এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.